বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের বিশেষ নিবেদন গপ্প আড্ডার জগতে আপনাকে স্বাগত। আজ আপনার জন্য আমরা পরিবেশন করতে চলেছি তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথতান্ত্রিকের গল্প। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র হলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়। জন্ম ব্যারাকপুরে 15 অক্টোবর 1947 সালে, মৃত্যু 2000 সালের 18ই জুলাই। আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত তারানাথতান্ত্রিকের বই থেকে। গল্পের প্রথম পর্বে আপনারা শুনেছিলেন তারানাথতান্ত্রিক কিশোরী ও লেখককে গল্প করে শোনান তার ভবঘুরী জীবনের। এই সময় তিনি মাধব ঘোষ নামে এক গৃহস্বামীর বাড়িতে রাত কাটিয়েছিলেন। পরদিন সকালে তিনি আবার বেরিয়ে পড়ে হাঁটতে হাঁটতে পৌঁছায় এক শ্মশানে গিয়ে। এরপর
ভয়ানক গলার স্বর, লোহা ড্রামে পাথর কুচি ঢাললে এমন শব্দ হতে পারে। চমকে পেছনে তাকিয়ে দেখিয়েছে সাপও দাঁড়িয়ে, মাথায় পাকা তেঁতুলির মতো অজস্র বটা, মুখময় অযত্ন বর্ধিত দাড়ি গোফের জঙ্গল, লম্বায় আমার মাথা ছাড়িয়ে আর এক হাত, বরণে রক্তাম্বর, পায়ে বাউল দেবাব কাঠের বুড়ো খড়ম। সাধুকে প্রণাম করে বিনীতভাবে জানালাম আমার বিশেষ কোনো দরকার নেই, পথে হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি এই মাত্র।
কোথায় যাওয়া হবে?
কোথাও না,
মানে
ঠিক নেই।
সাধু কি বুঝলো জানি না, কিছুক্ষণ আমার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলো। তারপর তার দাড়ির জঙ্গলে খুব সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠল। সে বলল,
হায় আমার সঙ্গে।
সেই ক্ষণায়মান অন্ধকারে আমি সাধুর পেছনে চললাম। বেশ খানিকটা পথ হাঁটবার পর দেখি একটা গাব বা ওই জাতীয় কোনো গাছের নিচে সাধু মরার মাদুর, কাঁথা ইত্যাদি টাঙিয়ে বেশ ঝোপড়ি মতো বানিয়েছে। বললাম,
এইখানে আপনি থাকেন
কেন, অসুবিধাটা কি?
সাধুর কথাবার্তা যেন কেমন কেমন। আমি বললাম,
না অসুবিধা আর কি, তাই বলছি।
সাধু আমায় ঝুপড়ির বাইরে বসতে বলে নিজে ভেতরে ঢুকলো। বেরিয়ে এলো দুটো পাকা কলা হাতে নিয়ে, বলল,
এই নাও খাও।
নিলাম।
কি উদ্দেশ্যে বেরোনো হয়েছে বাড়ি থেকে, সাধু হওয়ার ইচ্ছা নাকি?
আমি উত্তর না দিয়ে কলা হাতে চুপ করে বসে রইলাম।
তুই আমার কাছে থেকে যা, তোকে চেলা করে নেব, থাকবি?
তারপর সাধু একটা কথা বলল যা আমাকে আমাদের গ্রামের বটতলার সেই সাধুও বলেছিল। বলল,
তোর যে কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, তুই থেকে যা আমার কাছে।
আমি একটু ফাঁপড়ে পড়লাম। এই সাধুকে দেখে আমার তেমন ভক্তির উদয় হয়নি, বরং কেমন একটু অস্বস্তি হয়েছে। এত সহজে নিজে থেকে চেলা করে নিতে চাইল দেখে সে ভাব পেরেছে বই কমেনি। ভালো সাধু কখনো কথায় কথায় শিষ্য করে বেড়ায় না। অবশ্য আমার আর চিন্তা কি, থাকি কদিন, ভালো না লাগলে কেটে পড়তে বাধা কোথায়? সাধু সঙ্গের জন্যই তো বেরিয়েছি, বাজিয়ে দেখতে দোষ কোথায়? বললাম,
থাকব।
সাধু বলল,
তো বেশ, আমি একটা বিশেষ সাধনা করছি, সেটা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপর তোকে দীক্ষা দেব।
কি সাধনা?
আছে, সময় হলেই জানাবো, তাছাড়া তোর সাহায্য আমার দরকার হতে পারে।
থেকে গেলাম সাধুর কাছে, দু চার দিন কেটে গেল। সাধু আমাকে একলা ফেলে সারাদিন কোথায় কোথায় ঘুরে কি কি সব সংগ্রহ করে আনে, বোধ হয় নিজের সাধনার জিনিসপত্র। রাত্রিরে বেশ অনেকক্ষণ ধরে পূজাচার জপ তপ করে, সে সময়টা আমি একটু দূরে কাঠকুটো দিয়ে আগুন জেলে মাটির হাঁড়িতে ভাতে ভাত রান্না করি, অনেক রাত্রিরে খাওয়া হয়। রমেশ সাধুর কাণ্ড কারখানা দেখে আমার মনে দৃঢ় বিশ্বাস হলো সাধু একজন কাপালিক। একদিন একটা মরা চড়ুই পাখি কোথ থেকে ঠ্যাং ধরে ঝুলিয়ে এনে হাজির, ঝুপড়ি থেকে ছুরি এনে চড়ুইটার পেট চিরে নাড়ি ভুড়ি বের করলো সাধু। তারপর কি একটা জিনিস আমায় না দেখিয়ে টুক করে ভরে দিল পাখিটার পেটে। আবার ঝুপড়িতে ঢুকে দুখানা একই মাপের মাটির সরা এনে একটায় মরা পাখিটা রেখে অন্যটা দিয়ে চাপা দিল। তারপর একটু আঠা মেখে সেই আঠা দিয়ে দুটো সরাই মুখে মুখ চুড়ে দিল। আমি অবাক হয়ে বললাম,
এ দিয়ে কি হবে?
সাধু সংক্ষেপে বলল,
কাজ আছে।
তারপর আমার হাতে মুখ বন্ধ সরাটা দিয়ে বলল,
আগুনে পোড়াও তো এটা, এক ঘন্টা ধরে পোড়াবে, এইভাবে তিন দিন এক ঘন্টা ধরে পোড়াবে, নাও।
রান্না হয়ে গিয়েছিল কিন্তু আগুন তখনও জ্বলছে। আমি কথা না বলে সাধুর কাছ থেকে সরাটা নিয়ে আগুনে রেখে দিলাম। সাধু বলল,
দ্রব্যগুণ বুঝলে? দ্রব্যগুণ এক বিরাট জিনিস, তুমি মানো?
বললাম,
নিজে প্রত্যক্ষ দেখিনি কখনো, গাছপালা থেকে ওষুধ তৈরি হয় দেখেছি, খেলে অসুখ সেরে যায় তাও দেখেছি, কিন্তু যেসব কথা শুনতে পাওয়া যায় যেমন বশীকরণ স্তম্ভন সেসব দেখিনি।
সাধু হেসে বলল,
বশীকরণ ও আবার একটা কঠিন কিছু নাকি? ওর অনেক উপায় আছে, বেশি জটিল প্রক্রিয়া যাওয়ার দরকার কি, একটা সহজ উপায় শিখিয়ে দিই, শোনো, চেষ্টা করলে তুমিও পারবে।
আগে কি?
যে কোনো মাসের অমাবস্যা তিথিতে যদি দুপুরবেলা ঘূর্ণিঝড় ওঠে কিংবা জোরালো হাওয়া দেয়, তাহলে সেই হাওয়ায় উড়ে যাওয়া কোনো শুকনো গাছের পাতা একটা মন্ত্র বলতে বলতে বা হাতে ধরে ফেলতে হবে, সেই পাতা গুঁড়ো করে পান বা দুধ বা যা হোক কিছুর সঙ্গে খাই দিতে পারলেই সেই লোক কুকুরের মতো তোমার পায়ে পায়ে ঘুরবে, আছে আমার কাছে, দেখবে।
সাধু ঝুপড়ি থেকে একটা শুকনো অশ্বত্থ পাতা হাতে করে বেরিয়ে এলো, বলল,
ভাদ্র মাসের অবস্থায় ধরেছিলাম, থাকো আমার কাছে, এর গুণ দেখিয়ে দেব।
দিন দুয়েক আগে সাধু একটা বেশ মোটা নিমের ডাল নিয়ে এসেছিল। একদিন সকালে দেখি বসে বসে ছুরি আর দা দিয়ে কেটে তার থেকে একটা পুতুল বানাচ্ছে, নাক মুখ চোখ সব শুদ্ধ একটা মানুষের মূর্তি। এদিনও অবাক হয়ে জিজ্ঞাসা করলাম,
এ দিয়ে কি হবে?
এদিনও সাধু রহস্যময় হেসে বলল,
কাজ আছে।
তখনও আমি সাধুর আসল উদ্দেশ্য কিছুই বুঝতে পারিনি, বুঝতে পারলে আর এক মুহূর্ত সেখানে থাকতাম না। আরো দিন চার দিন কাটল। একদিন বিকেলে আমি রান্নার জন্য কাঠকুটো এক জায়গায় জড়ো করছি, সাধু এসে কাছে বসল, বলল,
তুমি কি প্রকৃতির সংহারক শক্তি বিশ্বাস করো?
বললাম,
আগে ঠিক বুঝতে পারলাম না।
প্রকৃতির অনেক শক্তি আছে, যেমন প্রকৃতি আমাদের শস্য দান করে, বাতাস দান করে, বৃষ্টি দান করে,
এগুলিতে আমাদের প্রাণ বাঁচে, এগুলো শুভ শক্তি। আবার মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, যুদ্ধ, এগুলো হলো সংহারক শক্তি। এছাড়াও নানা ধরনের অদৃশ্য অদ্ভুত মারক শক্তি আছে, সাধনার দ্বারা তাদের জাগ্রত করা হয়। যেমন বিদাল, যেমন বিদাল হচ্ছে এক ধরনের ক্রূর নিষ্ঠুর অপশক্তি, তার মারক ক্ষমতা অমোক। একবার জাগ্রত হলে কাজ শেষ না করা অব্দি তার নিস্তার নেই।
আমার গা শিরশির করছিল, বললাম,
আর যদি কাজ শেষ করতে না পারে, যদি বাধা পায়?
সন্ন্যাসীর চোখ জ্বলে উঠল, বলল,
বিদালকে বাধা দেওয়া খুব কঠিন, প্রায় অসম্ভব। বাধা পেলে সে ফিরে এসে যে তাকে জাগিয়েছে তাকেই হত্যা করে। এইসব আগুন নিয়ে খেলা।
সাধু কিছুক্ষণ চুপ করে থেকে বলল,
আজ রাত্রে তোমাকে বিদাল যাওয়ানোর পদ্ধতি দেখাবো, তুমি ভয় পাবে না তো?
প্রথমে ভাবলাম বলি হ্যাঁ, তারপর জিনিসপত্র পোটলা করে পালাই। কিন্তু কেমন একটা আকর্ষণ হলো, বললাম,
না, আপনি কি এরই সাধনা করছিলেন?
সন্ন্যাসী হেসে বলল,
তাই?
সেদিন রাত্রি যখন গভীর সাধু তার ক্রিয়াকর্ম শুরু করল, জবা ফুলের মালা, রক্ত, চন্দন এসব আগে থেকে জোগাড় করা ছিল। সাধু সেই নিম কাঠের পুতুলটা এনে তাতে বেশ করে তেল সিঁদুর মাখালো, তারপর সেটাকে কোমর অব্দি পুতলো মাটিতে। তার চারিদিকে বেড়ার মতো করে মাটিতে রেখে দিল একটা জবা ফুলের মালা। পদ্মাসনে বসে বিড়বিড় করে কি মন্ত্র পড়তে পড়তে পুতুলটায় চন্দনের ছিটে সব হলে ছোলা থেকে বের করলো একটা মদের বোতল। সাধুর ঝুপড়িতে একটা মরার খুলি ছিল, আগেই দেখেছি। সেটাতে খানিকটা মদ ঢেলে সাধু আমার দিকে তাকিয়ে বলল,
সেই বন্ধ সরাটা কই?
আমি সরা এনে দিলাম। সাধু আঠাগুলো নখ দিয়ে খুঁটে খুঁটে তুলে সরাটা খুলল। দেখলাম তিন দিনের পোড়ানোতে ভেতরের পাখিটা একদম ছাই হয়ে গিয়েছে। সেই ছাই এক চিমটে নিয়ে মদে মেশালো সাধু, তারপর ঢক করে মদটা গলায় ঢেলে দিল। খাওয়ার পরেই সাধুর আশ্চর্য পরিবর্তন দেখলাম। সাধুর চোখ দুটো ছোট ছোট উপরে গিয়ে যেন দু টুকরো কয়লার মতো জ্বলতে লাগলো। আমার দিকে ফিরে সাধু বলল,
শুকনো কাঠ দিয়ে একটা ধুনো করো তো।
করলাম। ধুনি বেশ চলে উঠতে সাধু রক্ত চন্দন দিয়ে ধুনি পুজো করলো। তারপর তামার কাষায় কাওয়া ঘি, একটা জবা ফুল আর কি যেন মিশিয়ে মন্ত্র পড়ে আগুনে আহুতি দিল। সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া গন্ধে ভরে গেল চারিদিক। সাধু বিকৃত গলায় হেসে উঠল। আমার মনে হলো সেই ধোঁয়া আর অন্ধকারের ভেতরে ধুনির মধ্যে থেকে একটা যেন জমাট বাঁধা অন্ধকার দিয়ে তৈরি মূর্তি উঠে বাতাসে ভর করে ভেসে কোথায় মিলিয়ে গেল। আমি অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইলাম। মূর্তিটাকে খুব পরিষ্কার ভাবে যে দেখেছিলাম তা বলতে পারি না, তবে যেটুকু দেখতে পেয়েছিলাম তাতেই বুকের রক্ত ঠান্ডা হয়ে আসে। বিশাল স্থূল রাত্রির অন্ধকার দিয়ে তৈরি যেন একটা অপছায়া। সাধু বলল,
দেখলে ওই দেখো বিধান।
আমি বললাম,
কোথায় গেল? সাধু বসে বলল,
এদিকে সরে এসো, আমি আসল কথাটা এতদিন তোমাকে বলিনি, আজ বলি। আজ থেকে 15-20 দিন আগে এখান থেকে প্রায় 20-25 মাইল গ্রামে আমি মাদক ঘোষ বলে একজন লোকের বাড়িতে রাত্রিরে অতিথ্য গ্রহণ করি।
আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। মাদক ঘোষ! তাহলে এই কাপালি কি সেইদিন মাদক ঘোষের বাড়িতে হাঙ্গামা করেছিল? বটেই, সাধু বলে চলেছে।
সেই মাধব ঘোষের বড় মেয়েটির দেহে প্রকৃত সাধন সঙ্গিনী হবার উপযুক্ত সমস্ত লক্ষণ বর্তমান ছিল। আমার বর্তমানে কোনো ভৈরবী নেই। আর পরদিন সকালে মাধব ঘোষের কাছে সাধনার জন্য মেয়েটিকে চাইলাম, মাধব দিল তো নাই, উপরন্তু আমাকে অকথ্য অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সেই অপমান আমার বুকে কাটার মতো বিঁধে আছে। বেরিয়ে আসার সময় মাধব আমাকে ঘাড়ে হাত দিয়ে একটা ধাক্কাও দিয়েছিল। আমার গায়ে হাত! আচ্ছা মাধব ঘোষ, এইবার দেখাবো তোমাকে।
আমি ভয় পেয়ে বললাম,
কি করবেন আপনি?
করবো কি করেছি, এই যে বেতাল লাগিয়ে পাঠালাম, কোথায় গেল সে? পাঠালাম এই মাধব ঘোষের বাড়ি। এইবার সে বুঝবে কাকে সে অপমান করেছিল।
কি হবে মাধব ঘোষের?
আজ তার নিজের ক্ষতি কিছু হবে না। আজ তার বাড়িতে একটা কিছু করে আসবে বিদাল। এক পক্ষ ধরে আমি বিদাল মন্ত্র জপ করে আজ আহুতি দিয়েছি। কাল অমাবস্যা, কাল পূর্ণ আহুতি দেব। ওই যে নিম কাঠের পুতুল দেখছ, ওটা হচ্ছে মাধব ঘোষের প্রতিমূর্তি। ওই পুতুলে কাল প্রাণ প্রতিষ্ঠা করে বিদালকে চিনিয়ে দেব। তারপর বিদাল আমার কাল যাবে মাধবের বাড়ি। তারপর পরশু মাধব ঘোষের মৃতদেহ পড়ে থাকবে উঠোনে, কি আম বাগানের মধ্যে ভয়ঙ্কর বীভৎস মৃত্যু। কেউ কিচ্ছু টের পাবে না, কোথা দিয়ে কি হলো।
নেকড়ে বাঘের মতো লাগছিল। আমি আর সহ্য করতে না পেরে বললাম,
কিন্তু আপনি অন্যায় করেছেন, এ ঠিক নয়।
মুখ বিকৃত করে সে আমার দিকে তাকিয়ে বলল,
কি বলতে চাস তুই, আমি অন্যায় করেছি?
আমার যেন কেমন সাহস এসে গেল। বললাম,
নিশ্চয়ই অন্যায়। আপনি এই কুকর্মে লিপ্ত আছেন জানলে আমি একদিনও থাকতাম না এখানে। প্রতিহিংসা সাধনার জন্য নরহত্যা মহা অধর্ম।
মূর্খ, কাপালিকের পক্ষে প্রতিহিংসা সাধনার অধর্ম নয়। তুই আর কি বুঝবি?
থামুন, আপনার মতো নরকের কীটের কাছে আর নয় আমি চললাম। আপনি থাকুন আপনার কুৎসিত সাধনা নিয়ে।
হন হন করে হেঁটে সেই রাত্রিরে রওনা দিলাম শ্মশান থেকে। পেছনে সাধু ডেকে বলল,
কিন্তু শুনে যা, আজ পর্যন্ত কেউ আমাকে অপমান করে বেশি দিন পৃথিবীর আলো দেখিনি, মনে রাখিস।
অনেক দূরে চলে এসেছি, তখনও পেছন থেকে রাত্রির নির্জনতা ভেদ করে সাধুর অনুমাদের মতো হাসি শুনতে পাচ্ছিলাম। পরের দিন দুপুর গড়িয়ে গেলে অফিসযন্ত্র হেঁটে আমি মাধব ঘোষের বাড়ি পৌঁছালাম। দেখি সমস্ত বাড়িটাই যেন কেমন ঝিমিয়ে আছে, ভেতরের কেউ যেন জেগে নেই। আমার বুকটা চ্যাত করে উঠল, না জানি বেতাল কাল রাত্রিরে কি করে গিয়েছে। উঠোনে দাঁড়িয়ে ডাক দিলাম,
মাধব। মাধব মাধব।
ডাক শুনে ভেতর থেকে মাধব পেরিয়ে এলো। আমায় দেখে সে যেন হাতে চাঁদ পেল। এগিয়ে সে পায়ের ধুলো নিয়ে বলল,
ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, আপনি এসেছেন? একটু বল পেলাম তাহলে, ভগবান পাঠিয়েছেন আপনাকে।
দেখলাম মাধবের চোখে জল এসে গিয়েছে, মুখ শুকনো। বললাম,
কি হয়েছে, কোনো বিপদ আপদ হয়নি তো?
আর বিপদ, গতকাল রাত্রিরে আমার দুখানা গাই গরু মারা গেল ঠাকুর মশাই।
সে কি গরু মারা গেল কি করে?
তা কি করে বলুন দেখিনি ঠাকুর মশাই, আশ্চর্য ব্যাপার। তখন অনেক রাত, হঠাৎ গোয়ালে কেমন একটা শব্দ শুনলাম। মনে হলো গরুগুলো যেন ভয় চটপট করছে। উঠে বাইরে যাওয়ার আগেই মুড়ি গাইটা চিৎকার করে উঠল। নিয়ে দেখি রঙি আর মুলি দুটোতেই মাটিতে ছটপট করছে। কি হলো কে জানে, তখনই লোক পাঠালাম পাশের গায়ে গোবর্ধির জন্য। সে এলো বটে, কিন্তু কিছুই বুঝতে পারলো না। আজ সকালে গরু দুটো মারা গেল।
মাধবের চোখ দিয়ে জল পড়তে লাগলো। বললো,
আজ সকাল থেকে আমার মেয়েটার জ্বর, গা যেন উড়ে যাচ্ছে। এসব তো ভালো কথা নয় ঠাকুর মশাই। আপনি এলেন ভালোই হলো, ব্রাহ্মণ মানুষ পিঠে বাস করলে আমার ভয় কেটে যাবে।
বুঝলাম সবই, কিন্তু আমার কি করার আছে কিছুই বুঝতে পারলাম না। আমি থাকলে যদি মাধব শান্তি পায় তাহলে থাকতে পারি এই মাত্র। একটু পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। তখন বিকেল বেশ গাঢ় হয়ে এসেছে। মাধব ঘোষ বেশ করে ফলারের আয়োজন করে দিয়েছিল। ফলার করে আমার একটু বাগানে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ল। মাধবের কাছ থেকে গাড়ু চেয়ে বাগান সারলাম। গাড়ুয়াতে ফিরছি, হঠাৎ মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি জেগে উঠল। ঠিক কি রকম তা বোঝাতে পারবো না। যেন আমার খুব বড় একটা বিপদ আসছে, খুব কাছে এসে গিয়েছে সে বিপদ। ভয়ের একটা বিচিত্র অনুভূতি বুকের মধ্যে ঠেলে উঠল। সেই অন্ধকার নির্জন আম বাগানে দাঁড়িয়ে অনাদি আমার বুক যেন হিম হয়ে গেল। কেন এমন হচ্ছে আমার? তাড়াতাড়ি ফেরবার জন্য এগোতে গিয়ে মনে হলো কয়েক হাত দূরে একটা আম গাছের গুড়ির পাশে কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে। আর একটু হলে বোধ হয় ভয় পেয়ে চিৎকার করে উঠতাম, কিন্তু ততক্ষণে যে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনতে পেরেছি। আমাদের গায়ের বটতলার সেই সৌম্যমূর্তি সাধু, যিনি বলেছিলেন আমার বিপদ ঘনিয়ে এলেই আমাকে দেখা দেবেন। তাহলে কি সত্যি আমার আর সেই বিপদের দিন এসেছে? দূর থেকেই আমি সাধুকে প্রণাম করলাম। সাধু এসে আর তুলে আশীর্বাদ করল। তারপর হঠাৎ কোথায় সাধু, কোথায় কি, কেউ নেই কোথাও। আমি একা অন্ধকারে গাড়ুয়াতে দাঁড়িয়ে আছি। ফিরে এসে মাধব ঘোষকে ডাকলাম। বললাম, দেখো আজ তোমার আমার দুজনেরই খুব বিপদ। কি বিপদ তা আমি তোমাকে বলবো না, তোমার জেনেও কাজ নেই। মোট কথা, আজ আর তুমি বা তোমার বাড়ির কেউ বাড়ির চৌহদ্দির বাইরে পা দেবে না। চুপ করে বাড়িতে বসে ভগবানের নাম করো, আর আমাকে এক গুটি জল এনে দাও তো। মাধবের মুখ শুকিয়ে আরো ছোট হয়ে গেল। দৌড়ে এক ঘটি জল নিয়ে এলো সে। আমি সাধু দেবাগাত্র বন্ধনের মন্ত্র দিয়ে জলটা শোধন করে বাড়ির চারদিকে ঘুরে ছিটিয়ে গন্ডি কেটে দিলাম। ওম নমো চণ্ডিকায় ওম নমো। আমি বুঝতে পারছিলাম বিপদ শুধু আমার আর মাধবের, কাপালিকা আমাকেও ছাড়বে না। আজ আমাবস্যা, আজই সে আমাদের দুজনকে বেতাল পাঠিয়ে শেষ করবে। অন্যরা তো নিরাপদ, তবু সাবধানের মার নেই জেনে সারা বাড়ির চারিদিকে গন্ডি দিয়ে দিলাম। রাত্রিরে খাওয়া হলে আমি মাধবকে ডেকে বললাম,
তুমি আর আমি আজ এক ঘরে থাকবো, বাড়ির সবাই শুয়েছে।
হ্যাঁ আগে, হ্যাঁ ঠাকুরমশাই।
বেশ এসো আমার সঙ্গে।
ঘরে গিয়ে আমি মাধবকে বললাম,
ওই খুঁটি থেকে খানিকটা জল ঢালো মাটিতে, এই যে খাটের পায়ার কাছে এই এই এইখানটা ঢালো। আচ্ছা এবার ডান পায়ের পুরো আঙ্গুল দিয়ে ওই জল থেকে রেখা টেনে খাটের চারিদিকে একটা জলের গন্ডি কাটো। নাও 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 শুরু করো, আমি তোমার সঙ্গে মন্ত্র পড়তে পড়তে ঘুরছি। তুমি গৃহস্বামী, তোমাকেই করতে হবে, নইলে আমি করে দিতাম।
ওম নমো চণ্ডিকায় ওম নমো। সেই গন্ডির ভেতর খাটে উঠে আমরা দুজন বসে রইলাম। সে কি ভয়ঙ্কর রাত! আমার বুকের ভেতরে সেই বিচিত্র বিপদের ঘন্টা বেজে চলেছে। কি যেন ঘটবে, কে যেন আসছে! আমার পাশে চুপ করে বসে মাধব। ঠিক মাঝরাত পেরিয়ে যাওয়ার পর হঠাৎ যেন এক ঝলক হাওয়ায় বাইরের আম বাগানকে বেয়ে উঠল। ঝড়ের সময় নয়, কিছু নয়, হাওয়া এলো কোথ থেকে। ক্রমে সেই হাওয়া বেড়ে রীতিমতো ঝড়ে পরিণত হলো। সমস্ত আম বাগান যেন ভেঙে পড়বে। বাড়ির জানলা দরজা তরম তরম করে বন্ধের খুলতে লাগলো। বাড়ির ভেতরের মেয়েরা শব্দ করে কেঁদে উঠল। আমি চেঁচিয়ে বললাম,
কেউ বাইরে আসবেন না, সবাই ভেতরে বসে থাকাই, ভেতরে বসে থাকবে।
ঝড়ের শব্দের মধ্যে কার যেন বীভৎস হুঙ্কার। বিকৃত জান্ত গলায় কে যেন অমানসিক হুঙ্কার করছে, কে যেন ঝড়ের ছদ্মবেশে প্রাণপণ চেষ্টা করছে বাড়িতে ঢুকবার। বারবার অদৃশ্য বিষে বাধা পেয়ে ফিরে যাচ্ছে। খানিকক্ষণ এরকম চলবার পর হঠাৎ ঝড়টা যেন এক মুহূর্তে থেমে গেল। আবার শান্ত আম বাগান, মৃদু হাওয়ায় বাড়ির কলা গাছের পাতা নড়ছে। যে বাড়িতে ঢোকবার চেষ্টা করছিল সে যেন উদ্দেশ্য সফল হবে না খুঁজে ফিরে গিয়েছে। আমার বুকের ভেতরে বিপদের ঘন্টাটাও হঠাৎ থেমে গেল। মাধব ঘোষ আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি বললাম,
আর ভয় নেই, বেঁচে গেলাম বোধহয়।
সেদিন রাত্রিটা আমরা খাটেই বসে রইলাম। পরদিন সকালে খবর পেলাম মাধবের মেয়ের জ্বর নেমে গিয়েছে। আমি সকালেই বিদায় নিতে চাইছিলাম, মাধব কোষ কিছুতেই ছাড়ল না। খালি বলে,
ঠাকুর ঠাকুর আপনার দয়াতেই রক্ষা পেল, বেঁধে রাখতে পারবো না আমি জানি, তবু এই বেলাটা থেকে যেতেই হবে।
থেকে ভালোই করেছিলাম, নইলে ঘটনার শেষটুকু জানতে পারতাম না। বিকেলে মাধবের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে প্রায় মাইল খানেক চলে এসেছি। দেখি ঘোড়ায় চড়ে এক দারোগা বাবু কোথায় যেন চলেছেন, পেছনে দুজন পাগড়িওয়ালা সেপাই। আমার কাছ দিয়ে যখন তারা যাচ্ছেন, কি যেন মনে হতে একজন সেপাইকে জিজ্ঞাসা করলাম,
কোথায় চলেছো বাপু?
সেপাইটা বলল,
সামনে বিরামখালিতে একটা শ্মশান আছে জানেন, সেই শ্মশানে কাপালিক থাকতো, সে খুন হয়েছে।
ধরা গলায় বললাম,
খুন হয়েছে বোঝা গেল কি করে? মাথাটা নাকি একেবারে মুচড়ে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে, অনেকে মিলে করেছে আর কি, একজনের কাজ নয়।
আমি তখন বুঝতে পেরেছি, কাপালি কি তো বলেছিল বেতাল বাঁধা ফেলে ফিরে গিয়ে যে জাগিয়েছে তাকেই আক্রমণ করে। কি ভয়ঙ্কর মৃত্যু, একবার তাদের সঙ্গে গিয়ে মৃত দেহটা দেখে আসবার ইচ্ছে হয়েছিল, পরে সেই ইচ্ছে দমন করি। মনে মনে আমাদের গায়ে দেখা সৌম সাধুকে প্রণাম জানিয়ে আবার রওনা দিলাম।
গল্পের শেষে তারানাথ বলল,
কি রকম শুনলে?
আমরা বললাম,
ভালোই।
পথে বেরিয়ে কিশোরীকে বললাম, বিশ্বাস হলো? সে কথার জবাব না দিয়ে কিশোরী হেসে বলল,
দিনটা তো ভালো কাটলো।
আপনারা শুনছিলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প। এই গল্পে তারানাথ, সেপাই, লেখক চরিত্রে পাঠ করেছে ঝন্টু, কিশোরী ও মাধব ঘোষের চরিত্রে পাঠ করেছে সৌরভ এবং কাপালিকের চরিত্রে পাঠ করেছে কৃষ্ণা।
আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন। মনের আনন্দে গল্প শুনুন এবং শেয়ার করুন দেশে বিদেশে থাকা বন্ধুদের সাথে। গল্প কেমন লাগছে জানান আমাদের কমেন্ট সেকশনে। আপনাদের মনোরঞ্জন ও আনন্দই আমাদের প্রতিজ্ঞা ও একান্ত কাম্য। ধন্যবাদ।